লাইসা আহমেদ, লিসা, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই এই বঙ্গ সম্মেলনে আজকের এই চমৎকার পরিবেশনার জন্য।
অনেক ধন্যবাদ।
প্রথমত জানতে চাই আপনার এই সঙ্গীত চর্চার সূচনাটা কিভাবে?
আমার জন্ম হচ্ছে একটি পারিবারিক পরিমণ্ডল, যেখানে আমার বাবা সঙ্গীত রসিক মানুষ ছিলেন, দর্শনের অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মফিজুদ্দিন আহমদ। আমার খুব ছোটবেলার স্মৃতি হচ্ছে বাড়িতে গানের আসর হচ্ছে, আমি খুব ছোট ঘুমিয়ে পড়ি, বিশেষত ক্লাসিক্যালের গান হতো সারা রাত ধরে। তো আমার জন্মটা হচ্ছে এরকম একটা পরিবেশে। এবং তারপরে গোলাম মুর্শিদ আমার প্রথম গুরু, তাঁর কাছে আমি রবীন্দ্রসঙ্গীতের হাতেখড়ি, প্রথমে বাবা তারপরে তিনি, এবং পরে ওয়াহিদুল্লাহ এবং সঞ্জিদা খাতুনের কাছে শিখেছি।
আপনি নিজে তো বিজ্ঞানের ছাত্রী, প্রাণ রসায়ন বিভাগে অধ্যাপনা করছেন, তো এই যে বিজ্ঞান এবং গানের চর্চা, এর মধ্যে সমন্বয় সাধন করেন কি?
খুব কঠিন হয়ে যায় যে সায়েন্সটা তো অনেক সময়ের ব্যাপার, গানটা তো একটা প্রাণের তাগিদ থেকে করি, কিংবা ছায়া নোট করি, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ করি, সেটা আমাদের একটা সংগ্রামের মতো, সবটা মিলিয়ে কখনো কখনো মনে হয় যে আর পারছি না বুঝি চাকরিটা, কিন্তু আবার ভাবি কি এই লেখাপড়াটাও করতে ভালোবাসি, আসলে সবটাই ভালোবাসি। ফলে এই ভালোবাসার জায়গা দুটো, আমার দুটোর মধ্যে একটা ব্যালেন্স করা কঠিন হয়। সেই কারণেই হয়তো আমি অনেক সময় সব জায়গায় যেতে পারি না, হয়তো অনেক দিন পরে পরে কোনো অনুষ্ঠানে আসি, যেটা সবাই আমাকে বলে যে তোমাকে কম দেখা যায়, তার একটা কারণ এটা যে আমি অনেক বেশি ব্যস্তও থাকে অন্য কিছু নিয়ে। এই তবে আমার মনে হয় যে আমি পেরে যাই, ম্যানেজ করতে পারি।
রবীন্দ্রসঙ্গীতের বিষয়ে এখন তো আমরা দেখছি উভয় বাংলায় আগ্রহ বরঞ্চ আরও বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই আগ্রহের পাশাপাশি একটা মানের ব্যাপার আছে, বিশুদ্ধতার ব্যাপার আছে, এবং এ নিয়ে এখনও সেই প্রশ্ন ওঠে যে রবীন্দ্রসঙ্গীতের বিশুদ্ধতা কতটা রক্ষিত হচ্ছে। আপনি নিজে একজন বিশুদ্ধবাদী শিল্পী, তো আপনি এই রবীন্দ্রসঙ্গীতের এদিকটি সম্পর্কে আপনি ভাবনা কি?
আমার কথা হচ্ছে যে নতুন যন্ত্র ব্যবহার, সেটা কতটা রবীন্দ্রনাথের গানের সঙ্গে চলে কি চলে না, এখন তো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, সবাই একটা এক্সপেরিমেন্ট করতে চায়, তারা ভাবে নতুন কিছু, কিন্তু রবীন্দ্রনাথের গান নিয়ে কি আসলে এক্সপেরিমেন্ট হতে পারে? কিন্তু দেখুন, যখন কেউ কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, সুবিনয় রায় কিংবা সুচিত্র মিত্র, এদের গান সুরে একটা তো প্রেক্ষাপট আছে, দেখা যায় ওই গানগুলো লোকের কাছে এখনও ভালো লাগছে, কারণ রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের জীবদ্দশে যেভাবে গাওয়া হয়েছে, তার বাইরে গেলে আসলে এটা চিরস্থায়ী হবে না, কারণ রবীন্দ্রনাথের গান এত বাণী নির্ভর। এখন বাণীটাকে বাদ দিয়ে আমি যন্ত্র ঢুকিয়ে মানুষকে আকৃষ্ট করব, সুর, বাণী, দয়, তাল সব মিলে যে উপস্থাপনা, সেটা যদি সত্যি সুন্দর করা যায়, আমার মনে হয় সর্বকালের চলতে পারে। আমি এদিক থেকে খুবই শুদ্ধতাবাদী, এবং সত্যি সেই অর্থে আমার মনে হয় যে যে যাই করুক, রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের জায়গাতেই থাকবে, এবং পশ্চিমবঙ্গ, ঢাকা, আমাদের বাংলাদেশ সব জায়গায় নানান রকম এক্সপেরিমেন্ট করছে, আমার মনে হয় না এগুলো চিরস্থায়ী হবে।
এর বিপরীত যুক্তি যারা দেন, তারা বলেন যে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের গানকে গ্রাহ্য করে তুলতে হলে এর মধ্যে যন্ত্রানুষঙ্গের প্রয়োজন অবশ্যই রয়েছে।
আজকের অনুষ্ঠানটির কথাই দেখুন, আজকে কি কোনো নবীন প্রজন্ম ছিল না? আমি তো আজকে সবচেয়ে কম যন্ত্র ব্যবহার করে এবং অনেক জায়গায় খালি গলায় গিয়েছি, আমার তো মনে হয় না যে সত্যি সত্যি ওদেরকে যদি সেটা শোনানো যেত। পপুলারিটির কথাই যদি বলেন, আমাদের যেটা মনে হয় যে এখনকার ছেলেমেয়েরা বিট, নানান রকম যন্ত্র, ঝমঝম, এটা তো ওয়েস্টার্ন, এটা ওরা বেশি ইয়ে করে, কিন্তু সত্যি সত্যি যদি আমার কাছে মনে হয় শুদ্ধ গানটা সেইভাবে যদি শোনানো যেত, তাহলে কি তারা রিজেক্ট করবে? আমি সেটা বিশ্বাস করি না। যদি সত্যি পিওর কিছু হয়, এটা গ্রহণ করবে। তবে এই নয় যে না কিছু যন্ত্র ব্যবহার করা যাবে না, খুব কড়া হব, সেটাও ভাবি না, কিন্তু ওই একই কথা আবার বলছি, রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের সুর, বাণীটা, বলার সৌন্দর্যটা যদি কেউ পায়, সেই কানটা যদি তৈরি হয়, তবে রবীন্দ্রনাথের গানটা থাকবে। তরুণ প্রজন্মের কাছে পপুলার করবার জন্য রবীন্দ্রনাথের গানটাকে গলা টিপে মারবার পক্ষপাতে আমি নই।
অনেকে বলেন যে এরকম বিতর্ক অতীতে হয়েছে, আমরা জানি যে দেবব্রত বিশ্বাসের যন্ত্র অনুষঙ্গ নিয়েও তখনকার সময়ও প্রশ্ন উঠেছে, কিন্তু দেবব্রত একজন বড় মাপের শিল্পী হয়ে দাঁড়িয়েছেন। সেজন্যই এই যন্ত্র অনুষঙ্গ কি কতটা প্রয়োগ করা উচিত সেই কথাটা উঠে আসে।
দেবব্রত বিশ্বাসের পক্ষে যন্ত্র অনুষঙ্গের ব্যবহার আর এখনকার প্রজন্ম কিংবা যারা, তারা রবীন্দ্রনাথকেই ধারণ করতে পারেননি। নতুন একটা কিছু করতে হলে তার সমস্ত ভালোটা নিজের মধ্যে যদি আত্মস্থ করা যায় তখন কেউ একজন ইম্প্রোভাইজ করতে পারে।
এই রবীন্দ্রনাথের 150তম বার্ষিকীতে এসে আপনার কি মনে হয় রবীন্দ্রসঙ্গীতের চিরায়ত দিক এবং এর প্রাসঙ্গিকতা এখনকার প্রজন্ম কতখানি গ্রহণ করতে পারবে?
প্রাসঙ্গিকতা তো রবীন্দ্রনাথ তো সবসময় আধুনিক, কিন্তু রবীন্দ্রনাথের কথাগুলো ধরুন যেই ছেলেমেয়েগুলো অনেক ইংরেজি গান শুনছে, আমি আমার পরিবারের কাছে ধারের আমার মেয়ের বয়সী যারা বা আমার মেয়ে, আমি জানি দাদা যে ধরনের গান শুনে, আমি তাদের বলি তুমি একটা লাইন বলো ইংরেজি গানই হোক যেটা হোক, সেই গানের ভেতরে যে বাণীর যে মানে গভীরতা, একটি গান দেখাও যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে সমতুল্য কি না, তখন কিন্তু তারা কোনো উত্তর দিতে পারে না। আমার মনে হয় সেইভাবে যদি আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি সেটা আমাদের বের করতে হবে, কিভাবে করলে তারা সত্যি সত্যি রবীন্দ্রনাথকে গ্রহণ করবে সেটা কিন্তু এক কথায় বলা যাবে না। এটা অনেক চিন্তার ব্যাপার আছে, এটা অনেক দায়িত্বের ব্যাপার আছে, সময় উপযোগী করে তোলা রবীন্দ্রনাথকে এটা আমাদের দায়িত্ব।
লাইসা আহমেদ, লিসা, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।